بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب، ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين إلى آخر الآية. الحمد لله أمرا সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং তার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাকে সুদূর জুবাইল থেকে এই তায়েফে আগমন করে আপনাদের সাথে সাক্ষাৎ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমি তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং বলছি আলহামদুলিল্লাহ। তারপরে আবার আল্লাহ শুকরিয়া করছে এই কারণে যে তিনি আমাদেরকে নির্বাচিত করে আমাদের কল্যাণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আমাদের আমরা সেই কল্যাণকামী যাদের আল্লাহ কল্যাণ চেয়েছেন সে একদল বান্দা এখানে সমবেত হতে পেরেছি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে দয়াপরবশ হয়ে এই তৌফিক দিয়ে দিয়েছেন, এই কারণে তার দরবারে আবার আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমাদের আজকের ক্লাস এর বিষয়বস্তু আপনাদের সকলেই জানা রয়েছে, তা হচ্ছে ইমান কাকে বলে, ইমানের রুকুন কি কি, এর দলিল কি, এই বিষয়ের উপরে আমাদের আজকের ক্লাস হবে আপনারা জানেন। এই বিষয়টা ইমানকে জানা, ইমানকে বোঝা, ইমান সম্পর্কে জ্ঞান লাভ করা, এই বিষয়টি কিন্তু অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। দু এক ঘন্টা আলোচনায় এর সার সংক্ষেপও বলা যাবে না, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব শিখা যায় আমরা শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, ইমান কাকে বলে। যে কোনো জিনিস যখন আমরা আরবিতে ইসলামের শরীয়ত থেকে গ্রহণ করেছি, শরীয়ত আরবিতে ঠিক না, সুতরাং সেই শব্দটার একটা ডিকশনারিগত অর্থ রয়েছে, আর একটা অর্থ আছে ইসলাম কোন অর্থে শব্দ ব্যবহার করছে সে অর্থ, তার মানে পরিভাষা। তাই আমরা ইমানের আবিধানিক এবং পারিভাষিক অর্থ সম্পর্কে প্রথমে জানব। ইমান শব্দ এটা আরবি শব্দ, আল ইমান। আল ইমান এটার আবিধানিক অর্থ হচ্ছে আত-তাসদীক, বিশ্বাস। ইমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি, বিশ্বাস। যে কোনো জিনিসকে বিশ্বাস করা, তার প্রতি ইমান আনা। যে কোনো জিনিস, যে কোনো বিষয়, যে কোনো সংবাদ বিশ্বাস করার নাম হচ্ছে তার প্রতি কি, ইমান আনা। এই হচ্ছে আবিধানিক অর্থ। পরিভাষায়, শরীয়তের পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় ইমান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে, তিনি যা পাঠিয়েছেন তাকে এবং তার শরীয়তকে এবং যে বিষয়গুলি তিনি আবশ্যক করেছেন সেগুলিকে অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা এবং সেগুলিকে কর্মে পরিণত করা। এই ইমান আনুগত্যের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে বেড়ে যায়। আর আনুগত্য না করলে বা খারাপ কাজ করলে ইমান কমে যায়। এই হচ্ছে ইমানের সংজ্ঞা, বুঝতে পেরেছেন? এক কথা, আরেক কথায়, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এটার নাম কি ইমান। সুতরাং এই ইমান এর পরিভাষা কাকে বলে সেটা আমরা জানলাম। এরপরে আসুন ইমানের রুকুন কি কি, ইমানের রুকুন কয়টি আপনার বলতে পারবেন? কি হোক বলেন, রফিকুল ইসলাম বলেন।
আল্লাহর প্রতি বিশ্বাস, কিয়ামতের নির্দিষ্ট প্রতি বিশ্বাস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, এবং ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস,
কথা বলছেন মনে হয়। ভাগ্যে ভালো মন্দির প্রতি বিশ্বাস। তাহলে ইমানের রুকুন হচ্ছে কয়টি? ছয়টি। এক নম্বর আল ইমান বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ইমান। দুই নম্বর তার ফেরেশতাদের প্রতি ইমান। তিন নম্বর তার কিতাবের প্রতি ইমান, কিতাব সমূহের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি ইমান। চার নম্বর হচ্ছে রাসূলগণের প্রতি ইমান। পাঁচ নম্বর হচ্ছে শেষ দিবসের প্রতি ইমান। ছয় নম্বর হচ্ছে তকদীরের ভালো মন্দের প্রতি ইমান। এই হচ্ছে ছটি বিষয়। আমরা এখানে লিখি, এক নম্বর হচ্ছে কি, আল্লাহর প্রতি ইমান। আল্লাহ, ফেরেশতা, হ্যাঁ, কিতাব, তারপরে নবী রাসূল, হ্যাঁ, শেষ দিবস, এরপরে তকদীর। এই ছয়টি বিষয়ের প্রতি ইমান আনতে হবে একজন মুসলমানকে, মুসলমান হতে চাইলে, একজন ব্যক্তি ইমানদার হতে চাইলে এই ছয়টি বিষয়ের প্রতি কি করতে হবে? ইমান আনতে হবে। যদি কোনো মানুষ এই ছয়টির প্রতি ইমান আনে, পাঁচটা, আর এই ছয়টির প্রতি ইমান আনে তো মুসলমান হবে না। অর্থাৎ কোন একটি যদি বাদ পড়ে ইমান আনতে, তাহলে সে মুসলমান হতে পারবে না। বুঝে আসছে কথা? এবার আসুন আমরা আলোচনা করব যে এই যে ইমান আনা, এগুলির মানে কি, মানে কেমন করে ইমান আনব, কি ইমান অর্থটা কি, এটা আমরা আলোচনা করব, তাই না? এটা দ্বারা জানা দরকার আমাদের। প্রথম কথা হচ্ছে আল্লাহর প্রতি ইমান। প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান কি এবং আল্লাহর প্রতি কিভাবে ইমান আনব সেই বিষয়ের প্রতি আলোচনা করব। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি ইমান আনতে হলে সেখানে চারটি বিষয়ের প্রতি ইমান আনতে হবে। কয়টি বিষয়? চারটি বিষয়। এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, তার যে অস্তিত্ব আছে, এই কথার প্রতি ইমান আনতে হবে। আমরা সবাই এই কথার প্রতি ইমান আনি নাকি? এনেছি সবাই? আমাদের সমাজে এমন লোক আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ যে আছেন, আল্লাহর যে অস্তিত্ব আছে, তারা বিশ্বাস, তারা সে কথা বিশ্বাস করে না। তাদের কি বলা হয়? নাস্তিক বলা হয় তাদেরকে, নাস্তিক বলা হয়। এবং নাস্তিকদের সংখ্যা আমাদের সমাজে এখন খুব কম না, বহুত হয়ে গেছে। তাদের মতে এই যে দুনিয়া, এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, আমরা প্রাকৃতিকভাবে দুনিয়াতে এসেছি, তারপরে আমাদের সৃষ্টি ও ধারণে থিউরি থিউরি নিয়েছে, আমরা আগে বান্দর ছিলাম, নেলসা খুঁজে পড়ে গেলাম, আমরা মানুষ হয়ে গেলাম। হ্যাঁ, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, এই যে ঝড় তুফান হচ্ছে, প্লাবন হচ্ছে, খরা হচ্ছে, এই যে প্রাকৃতিক একটা খেলা। সুতরাং এগুলিকে আমাদের বিজ্ঞান দিই, আমাদের মেধা দি, আমাদের পরিশ্রম দি, আমাদের শক্তি দিয়ে এগুলির মোকাবেলা করতে হবে। তাই যখন এই বিশ্বাস আমাদের ভিতরে আসছে, যদি এই কথা যদি আমরা বলি, তখন বাস্তবিক পক্ষে স্রষ্টা যে আছেন এই কথা আমরা ভুলে যাই। আর ভুলে যাই যখন, তখন কি আমাদের প্রতি আল্লাহ আরো গজব নাজিল করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি ইমান রাখা, এটা প্রত্যেক মুসলমানের ইমানদারের প্রতি কি প্রথম ফরজ। এমনকি ফেরাউন, এমনকি ইবলিস শয়তান, ইবলিস শয়তান সেও কিন্তু আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেনি। ইবলিসের পরে মানে দেখলি তার চেলা চামুন্ডা, হ্যাঁ, যেমন ফেরাউন, সাদ্দাদ, নমরুদ, নমরুদ, এরা সবাই কি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে তারা স্বীকার করেছে। সুতরাং আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান আনার ব্যাপারে লম্বা আলোচনার দরকার নেই। গেল এক। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের প্রশ্ন করি যে এই আকাশ এবং এই জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। আমাদের কে সৃষ্টি করেছে? আল্লাহ। চন্দ্র সূর্য? আল্লাহ। আমাদের হায়াত মতের মালিক কে? আমাদের রিজিক দান কে? আকাশ থেকে বৃষ্টি দান কে? আমাদেরকে সন্তান দান কে? হায়দাবাদি হুজুর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পালনকর্তা, তিনি রব, তিনি মালিক, তিনি প্রভু, এর প্রতি বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতের প্রতি, তার প্রভুত্বের প্রতি, তার কর্তৃত্বের প্রতি, তার মালিকানার প্রতি ইমান রাখতে হবে। এই বিষয়গুলিতে যদি অন্য কাউকে আমি শরীক মনে করি যে বা অন্য কেউ এই বিষয়গুলি করতে পারে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতে শিরিক করবে, সে মুসলমান থেকে বের হয়ে যাবে। এই যে যেমন মাঝে সন্তান তলব করা আমাদের দেশে যেমন আছে, সন্তান তলব করার জন্য চলে যান সাহেদাবাদ, ব্যাপার দেখেন সন্তান গন্ডা গন্ডা হইতে থাকবে। তো এটা হচ্ছে আল্লাহর রুবুবিয়াতের প্রতি শিরিক। আর এইগুলিকে সবগুলিকে প্রত্যাখ্যান করা হচ্ছে আল্লাহর রুবুবিয়াতের প্রতি কি ইমান আনা। আর আল্লাহর এই রুবুবিয়াতের প্রতি ইমান আনার এই ব্যাপারটা, এই কাজটা, এই ঘটনাটা সেই যুগের কাফেরেরা, কোন যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের কাফেরেরা, মক্কার কাফের, মক্কার মুশরিক যারা ছিল, তারা কিন্তু অস্বীকার করে নাই। তার প্রমাণ কোরআনে ঘুরি ঘুরি আছে। যেমন আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান জমি সৃষ্টি করে, তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে রিজিক দেয় কে, তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই আরশের মালিক কে, তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করে যে এই আসমান জমিনের প্রভুত্বের অধিকারী কে, তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করেন যে কে আশ্রয় দানকারী এবং মানে তিনি কারো আশ্রয় গ্রহণ করেন না, তারা বলবে না আল্লাহ। তারা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রভুত্বকে স্বীকার করেছে, এর প্রমাণ কোরআনেই আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রভুত্বকে স্বীকার করার কারণে কিন্তু তারা কিন্তু মুসলমান হতে পারেনি, তারা কিন্তু ইমানদার বলেন নাই। বরং আরেকটি বিষয় তাদের ত্রুটি থাকার কারণে তারা কাফের ছিল, মুশরিক ছিল, সেই বিষয়টা পরে আসছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের প্রতি ইমান আনা। অর্থাৎ আল্লাহরই একভাবে দাসত্ব করব, তিনি ছাড়া অন্য কাউকে দাসত্ব করব না, এই কথার প্রতি কি ইমান আনা। অন্য কেহ আমার ইবাদত পাওয়ার হকদার নয়, এ কথার প্রতি ইমান আনা। ইন্না কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব তিনি প্রভু, প্রভুত্বের প্রতি ইমান, তারপরে তিনি ইবাদতের হকদার, তিনি ইবাদতের হকদার, বাসত্বের প্রতি ইমান, উলুহিয়াতের প্রতি ইমান, এ হল তিন নম্বর। চার নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের প্রতি ইমান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে, তার অনেক গুণাবলী আছে, সে নামগুলিকে বিশ্বাস করা, সে গুণাবলীকে বিশ্বাস করা, সে যে নামগুলি আল্লাহ নিজের জন্য পছন্দ করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নাম ধরে, কোন একটা নাম ধরে আল্লাহকে ডেকেছেন, সে নামগুলির প্রতি ঠিক সেইভাবে ইমান আনা যেভাবে কোরআনে হাদিসে এসেছে, কোন প্রকার পরিবর্তন করা যাবে না, অর্থ ব্যাখ্যা করা যাবে না, তাবিল করা যাবে না, আকৃতি প্রকৃতি গঠন ধরন এগুলি ধারণ করা যাবে না। বুঝতে পেরেছেন? উদাহরণ উদাহরণ যেমন আর রহমান, আর রাহিম, আল আলিম, এগুলি কি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ? আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ কথা বলেন, আল্লাহ শুনেন, আল্লাহ চলেন, এগুলি কি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ? এগুলি তার সত্তার সাথে জড়িত গুণ। যদি আমি বলি যে আল্লাহ কথা বলতে পারে না, যদি বলি যে আব্দুল বারী ভাই কথা বলতে পারে না, তাহলে আব্দুল বারী ভাই বোবা, ঠিক কি না? তার মানে কথা বলার গুণ তার থেকে কমে গেছে, একটা গুণ থেকে সে মাহরুম, বঞ্চিত। যদি বলি যে ওই ভাই তার একটা পা কাটা বা নেংড়া, তাহলে কি ওখানে তিনি তার গুণ থেকে, তার যে একটা মানুষের মানুষের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য থেকে তার গুণ কমে গেল? আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের গুণে তিনি পরিপূর্ণ, কোন গুণে তিনি অপূর্ণ নন। যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, তো তিনি যেভাবে কথা বলতে হয় তিনি সেভাবে বলেন, কেমন কেউ বলেন সেটা আমরা জানি না। তিনি দেখেন, তিনি শোনেন, তিনি চলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের মুখমণ্ডল আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে, এই বিষয়গুলি কোরআনে এসেছে, এগুলিকে কোন প্রকার ব্যাখ্যা করা যাবে না, যেভাবে এসেছে সেভাবে ইমান আনতে হবে। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর তাহলে কি আল্লাহর হাত আর আমার হাত এক কথা নাকি? একই তাহলে আমার হাত আর আল্লাহর হাত এক সমান হয়ে গেলাম, আল্লাহর পা আমারও পা এক সমান হয়ে গেলাম? আমি আপনাকে বলবো, পিঁপড়ারও পা আছে, আছে না? হাতিরও পা আছে, আছে না? তো পিঁপড়ার পা হাতির পা কি এক সমান নাকি? দুজনেই তো পা, তাই বলে কি দুই পা একই কথা নাকি? তা আপনারও যদি পা থাকে, আপনার যদি হাত থাকে, আর আল্লাহরও পা থাকে, আল্লাহর হাত থাকে, তো দুটো এক সমান হইতে পারে? হবে? আপনি পিঁপড়ার হাতির পা দেখছেন বলে পাথর করতে পারছেন, কিন্তু আল্লাহর পাকে তো আপনি দেখেন নাই, আপনি তো আল্লাহর হাত তো দেখেন নাই, আল্লাহ বলেনও নাই যে আমার পা এরকম, আমার হাত এরকম। সুতরাং যেটা তোমার জানা নাই, কেন তুমি সেই বিষয়ে বাড়াবাড়ি করো? কেন তুমি জানার জন্য এত প্রচেষ্টা চালাও? দরকার নাই। বাস আল্লাহ বলেছে আমার হাত আছে, কেমন আছে আল্লাহ ভালো জানে, আল্লাহর পা আছে আল্লাহ বলেছে আল্লাহ ভালো জানে, বাস আমার জানার দরকার নেই, সেটা আল্লাহ বলেন নাই। নিজের সম্পর্কে আমি যদি চিন্তা করি, তো নিজের চিন্তা করে শেষ করতে পারবো না, আল্লাহ কখন চিন্তা করবো আমি, ঠিক কি না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর আসমা এবং সিফাত সম্পর্কে ইমান রাখতে হবে। এখানে আসবাস লক্ষণীয় কথা সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন এই কথাও কিন্তু জানতে হবে আমাকে। আমরা জানি যে মান্না গুঞ্জাম দার জমিনে আসেমা লেকে গুঞ্জাম দার দার কুলুবে মোমেনা, যে যার স্থান আসমান জমিনে হয় না তার স্থান মুমিনের কলব হয়, কল কল মুমিনা আরসুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। সেগুলি আমরা জানি, আমরা আমাদের বড় বড় আমাদের কথিত দশা প্রখ্যাত বাগ্মী প্রখ্যাত ওলামাদের বক্তৃতা থেকে শুনেছি এবং শুনছি, আমরা শুনছি আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, তিনি সব জায়গাতে সকল স্থানে আছেন। এটা ভ্রান্ত ধারণা, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন এই জ্ঞান অর্জন করাও আপনার ঈমান বিল্লাহর অন্তর্গত। আল্লাহ কোথায় আছেন বলেন? আরশে আজিমে আছেন। এটা আল্লাহ যে আরশে আছেন এটাকে পরীক্ষা করার জন্য, আল্লাহ যে আপনার উপরে আছেন, যে আকাশের উপরে আছেন, আরশে আছেন, এটাকে পরীক্ষা করার জন্য আপনারা আপনাদের দেশে যখন ছুটিতে যাবেন, তখন আপনাদের ইয়েছেন ছোট ছোট ছেলেমেয়েরা আছে না, এদেরকে যা জিজ্ঞাসা করবেন, ছোট ছোট বাচ্চা আছে, চার বছর, পাঁচ বছর, ছয় বছর কথা বলতে শিখেছে, এদেরকে জিজ্ঞাসা করবেন, ডাক দিয়ে আব্বু আম্মু বিস্কুট দিয়ে জিজ্ঞাসা করবেন, বলো তো আল্লাহ কোথায় আছে, কুচি আঙ্গুলটি উপরে বেসে বলবে উপর দিকে আছে। আর এই সমাজের বড় বড় বক্তা, বড় বড় আলেম, তারপরে বড় বড় দার্শনিক বুদ্ধিজীবী, এদেরকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ তার বলে আল্লাহ সব জায়গাতেই আছে। বুঝতে পেরেছেন? তাহলে এই ছোট বাচ্চাকে কে শিখানো যে আল্লাহ উপরে আছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, এবং এটা সূত্রতে জ্ঞান, এটা সূত্রত। আর ওটা সামাজিক বা শিক্ষার কুশিক্ষার কারণে তারা বলছে আল্লাহ সব জায়গায় আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আর সাহায্য আছে, এটাও কি ইমান বিল্লাহ অন্তর্গত। এই হল এক নম্বর। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এইভাবে ইমান আনি, ইমান রাখি, আমাদের লাভ আমরা কোন কি ফল পাবো, আমরা কোন ফল পাবো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, মানে এইভাবে যদি ইমান রাখি তাহলে। প্রথম কথা হচ্ছে যে আমরা তার তাওহীদের বাস্তবায়ন করতে পারবো, তার তাওহীদের বাস্তবায়ন করতে পারবো। তিনি আমাদেরকে তার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই সৃষ্টি করেছেন, অন্য কোন উদ্দেশ্য নেই, এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। সুতরাং আমরা দুনিয়ার কোন মানুষকে ভয় করব না, কারো কাছে কোনো কিছু আশা করব না, কারো কাছে কোনো কিছু চাইব না, ইবাদত একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করব। এক দুই নম্বর, যখন আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত সম্পর্কে, তখন তার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের সম্মান, আমাদের ভয় ভীতি বেড়ে যাবে। আমরা যখন জানব যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি করুণাময়, তিনি দয়াশীল, তিনি ক্ষমা করেন, তখন মুমিন বান্দার দিলটা স্বাভাবিকভাবেই সে জানে ভালো কাজ করার জন্য, যে আল্লাহ যখন ক্ষমাশীল দয়াশীল, সে কখনো নিরাশ হবে আল্লাহ রহমত থেকে, ঠিক কিনা? তখন মুমিন বান্দা জানবে যে আল্লাহ কঠিন শাস্তি দানকারী, জালেমকে তিনি ক্ষমা করেন না, তখন মুমিন বান্দা স্বভাবতই সচরাচর সে কখনো কারোর প্রতি জুলুম করবে না, আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করবে না, ঠিক কিনা? এমনি ভাবে মুমিন বান্দা যখন জানবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎ কাজকে তাদেরকে ভালোবাসে এবং তার জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছে, তখন সে ভালো কাজের প্রতি ধাবিত হবে এবং সৎ কাজ বেশি বেশি করে করবে। এরপরে আরেকটা উপকার হচ্ছে যে যখন আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম, আল্লাহকে জানলাম, আল্লাহ সবকিছু সম্পর্কে মানলাম, সবই যখন বুঝতে পারলাম, তখন স্বাভাবিকভাবে আল্লাহ আমাদের স্রষ্টা, ইবাদতের মালিক, তখন আমাদের এটা আবশ্যক হয়ে যাবে যে তার আদেশ নিষেধ পালন করা এবং তার নিষেধ থেকে কি দূরে থাকা, আদেশগুলি পালন করা, নিষেধ থেকে দূরে থাকা। এই হল কয়েকটি ফলাফল। এরপরে আসুন ফেরেশতা, ফেরেশতাদের প্রতি ইমান আনা। আমি প্রথমে এই ছয়টা বিষয়ের প্রতি ইমান আনার বিষয়টি, এর দলিলটা আমি উল্লেখ করে নেই, সেটা সুরা বাকারা 177 নম্বর আয়াত এবং সুরা কামারের 49-50 নম্বর আয়াতে উল্লেখ আছে। বাকারা 177 আর কামার 49-50, এইগুলির ভিতরে এই ছটা ইমানের কথা বলা আছে এবং হাদিসে জিবরিল জিবরিল আলাইহিস হাদিসে এই ছটা ইমানের কথা উল্লেখ আছে। ফেরেশতাদের প্রতি ইমান আনার অর্থ কি? ফেরেশতা তারা হচ্ছেন আল্লাহর একটি অদৃশ্য সৃষ্টি জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। এই ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করে থাকেন, আল্লাহ তাদেরকে যা বলেন তারা তাই পালন করে, আল্লাহর কখনো তারা অবাধ্য হন না। কিন্তু এই ফেরেশতাদের কোন প্রকার রুবুবিয়াত বা উলুহিয়াতের কোন ক্ষমতা নেই, তার মানে তারা কোন প্রকার কর্তৃত্বের অধিকারী নয় এবং কোন মাখলুকের ইবাদত করারও হকদার নয়। এছাড়া ফেরেশতাদের প্রতি ইমান আনার অর্থ, এখানেও আপনাকে চারটি বিষয়ের প্রতি ইমান রাখতে হবে। কয়টি বিষয়? চারটি বিষয়। এক নম্বর, ফেরেশতা আছে, ফেরেশতার অস্তিত্ব আছে, এই কথার প্রতি কি ইমান আনা, বিশ্বাস রাখা। এক দুই নম্বর হচ্ছে, দুই নম্বর হচ্ছে যে ফেরেশতাদের মধ্যে থেকে আমরা যাদের নাম জানি তাদের সেই নামগুলির প্রতি ইমান রাখা, যেমন জিব্রাইল, ইসরাফিল, মালাকুল মৌত, তারপর মিকাইল, এ ধরনের ফেরেশতাদের প্রতি ইমান রাখা, এবং যাদের নাম জানা নাই সাধারণ ব্যাপকভাবে তাদের প্রতি কি ইমান রাখা। এমনি ভাবে এটা দুই নম্বর। তিন নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই বৈশিষ্ট্য দিয়ে, যে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সে আকৃতি প্রতি ইমান আনা। কি সেটা হচ্ছে, যেমন বলছেন যে জিব্রাইল আলাইহিস সালাম দেখেছেন যে তিনি ওই আসমানের মধ্যে ঝুলন্ত আসনে বসে রয়েছে, এবং জিব্রাইল আলাইহিস সালামের 600 ডানা আছে, 600 ডানা আছে, এবং সেই ডানাগুলি দিয়ে সমস্ত আকাশ তিনি ঘিরে নিয়েছেন। দেখেছেন এভাবে, এটা একটা আজিব মাখলুক কিনা, কিন্তু আমাদের বুঝে আসে না কেমন করে। তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসে, কথাও বলেন। এটা হলো অদৃশ্য বিষয়, এর প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। এই হলো 3। 4 নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আদেশ করেন সে আদেশ তারা পালন করে, এর প্রতি বিশ্বাস রাখা। এই হলো 4টা বিষয়। এদের প্রতি যদি আপনি ইমান রাখেন তাহলে আপনার ফল কি হবে, লাভ কি হবে? 1 নম্বর হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এরা যে একটা বিরাট সৃষ্টি, ঠিক কিনা? এগুলি একটা বিরাট সৃষ্টি, এবং এই সৃষ্টি সম্পর্কে আমাদের কোন জ্ঞান নাই। যেহেতু এই বিরাট সৃষ্টি এর মাধ্যমে স্রষ্টার বিরাটত্ব, মহত্ব, রাজত্ব, এটা যে কত বড়, কত মহান, এটা এই জ্ঞান অর্জন করা যায়। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে যে নিয়োগ করেছেন, নিয়োজিত করেছেন বান্দার হেফাজতের জন্য, এক এক ফেরেশতাকে এক এক কাজ দিয়েছেন। সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হেফাজতের জন্য এদেরকে নিয়োগ করেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিন কি করা, শুকরিয়া আদায় করা। অনেক ফেরেশতাকে আল্লাহ নিয়োগ করেছেন বান্দার আমল হেফাজত করার জন্য, লেখালেখা রাখার জন্য, অনেক বান্দার, অনেক ফেরেশতাকে হেফাজত করেছেন যে তাকে হেফাজত করার জন্য, বান্দাকে হেফাজত করার জন্য অনেক ফেরেশতাকে নিয়োগ করেছেন, যে বান্দার জন্য যে আমরা এখানে বসে রয়েছি, অনেক ফেরেশতা এখানেও আমাদের সাথে আছে, তারা আমাদের মাগফিরাত করছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফেরেশতাকে অনেক কাজে নিয়োগ করেছেন। তো বান্দার জন্য যে কাজ করেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করা, শুকরিয়া আদায় করা। এই হলো ইমান বিল মালায়েকা। এরপরে 3 নম্বর হচ্ছে ইমান বিল কুতুব, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের প্রতি ইমান আনা। তার মানে এটা অর্থ হচ্ছে, কিতাব মানে হলো বই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে অনেক কিতাব নাজিল করেছেন তার পক্ষ থেকে, কেন, বনি আদমকে হেদায়েত করার জন্য, বনি আদমকে সঠিক পথ বলে দেওয়ার জন্য এই কিতাবগুলির প্রতি আমাদের ইমান আনতে হবে। এখানেও আমাদের কয়েকটি বিষয়, 4টি বিষয়ের প্রতি ইমান আনতে হবে। কয়েকটি বিষয়? 4টি বিষয়ের প্রতি ইমান আনতে হবে। 1, এই কিতাবগুলি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, অন্য কারো পক্ষ থেকে নয়। মোহাম্মদ সাল্লাম নিজে কোরআন বানাইছে এমন কথা না, এই কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে সে সত্যিকার ভাবে এর প্রতি কি ইমান আনা। 2 নম্বর হচ্ছে, এই কিতাবগুলির মধ্যে থেকে আমরা যেগুলির নাম আমরা জানতে পেরেছি সেগুলির প্রতি ইমান আনা। যেমন তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন, সহিফাতে ইব্রাহিম, এগুলির প্রতি কি ইমান আনা। যেগুলির না জানলা জান নাই, বাস ওগুলি ওইভাবে ইমান আনা, বুঝে আসছেন? এ হলো 2। 3 নম্বর হচ্ছে যে এই কিতাবগুলি সম্পর্কে, 2 নম্বর গেল, এরপর 3 নম্বর, এই কিতাবগুলি সম্পর্কে যে সংবাদ আমাদের কাছে এসেছে সহিভাবে, সেই সংবাদগুলির প্রতি, সেই বিষয়গুলির প্রতি আমাদের বিশ্বাস রাখা। 3, 4 নম্বর হচ্ছে, এই কিতাবগুলির মধ্যে যে বিধান আমাদের জন্য দেওয়া হয়েছে সেই বিধানগুলি অনুযায়ী আমল করা, সেই কিতাবগুলির মধ্যে থেকে কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং এই কোরআনের প্রতি আমাদের ইমান আনা এবং এই কোরআন অনুযায়ী আমল করা, যেহেতু এই কোরআন, কোরআনের আয়াত অনুযায়ী কোরআন বলছে যে মুহাইমিন আলাইহি, পূর্ববর্তী যত কিতাব আছে সব কিতাবকে, সব বিধানকে এই কোরআনে কি গ্রহণিত করে দিয়েছে। সুতরাং এর প্রতি ইমান আনতে হবে আমাদের এবং সে অনুযায়ী আমাদের আমল করতে হবে। এই গেল মানে কিতাবের প্রতি ইমান আনা। কিতাবের প্রতি যাতে ইমান আনেন তাহলে আপনার ফল কি হবে, নতিজা কি হবে, আপনার আপনি পুরস্কার কি পাবেন? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি যে বিশেষ গুরুত্ব দেন এবং বান্দাদের প্রতি তার যে শুভ দৃষ্টি রয়েছে এই সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে। কেন, তিনি কিতাব নাজিল করেছেন, তিনি কিতাব নাজিল করেছেন যে কিতাবগুলির মাধ্যমে তিনি বান্দাদেরকে সঠিক পথ দেখাবেন, ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতির কাছে বিভিন্ন ধরনের জীবন বিধান শরীয়তে নাযিল করেছেন, এই সম্পর্কে জ্ঞান অর্জন এবং আল্লাহর হিকমত সম্পর্কে জ্ঞান অর্জন, মানে কোন জাতির জন্য কোন বিধান উপযুক্ত সেই উপযুক্ত মানে সময় স্থান এবং মানুষ জাতি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আছে। বুঝতে পেরেছেন? কোন কোন জাতির নিকটে কঠিন ছিল, কোন জাতির নিকটে কম ছিল, আমাদের জন্য বিধানগুলি হচ্ছে মধ্যপন্থীর বিধান। বুঝতে পেরেছেন? এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের প্রতি এই নিয়ামত নাজিল করেছেন, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করা। এই গেল ঈমান বিল কিতাব। এরপরে হচ্ছে চার নম্বর, নবী রাসূলদের প্রতি ঈমান আনা। নবী রাসূলদের প্রতি ঈমান আনার অর্থ কি? অর্থাৎ রাসূল মানে প্রেরিত, যাকে যাদেরকে পাঠানো হয়েছে, মুরসাল পাঠানো হয়েছে। এখানে নবী রাসূল বলতে উদ্দেশ্য হচ্ছে ওই সকল ব্যক্তিগণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন বিভিন্ন সময়ের প্রেক্ষিতে বিভিন্ন জাতির জন্য তার বিধান দিয়ে, তার নির্দেশাবলী দিয়ে, এবং তাদেরকে আদেশ করেছেন এই বিধান এবং নির্দেশাবলী মানুষের কাছে পৌঁছে দেওয়ার। বুঝতে পেরেছেন? এরা হচ্ছে নবী এবং রাসূল। এই নবী এবং রাসূলদের প্রতি আপনি ঈমান আনবেন, এখানেও আপনাকে চারটি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। কয়টি বিষয়? চারটি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। পাঁচটি বিষয়, এখানে পাঁচটি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। কয়টি? পাঁচটি, এখানে পাঁচটি। এক নম্বর হচ্ছে এই কথা বিশ্বাস করতে হবে যে এই নবী এবং রাসূলগণ তারা হচ্ছেন আল্লাহর বান্দা। তারা কি? আল্লাহর বান্দা। শুধু বান্দাই নয়, তারা মানুষ্য জাতি থেকে, তারা মানুষ্য জাতি থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তারা বান্দা বা তারা দাস। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিসালাত বা ওহী দিয়ে নির্বাচিত করেছেন, সম্মানিত করেছেন। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের মর্যাদার প্রধান কারণ। এবং সাধারণ মানুষের যে সকল অবস্থা, মানুষ যে সকল অবস্থার সম্মুখীন হয়, নবীর সকল অবস্থার তারা সম্মুখীন হয়েছে। তারা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, তারা খানা পিনার প্রয়োজন অনুভব করেছেন, তাদের দুঃখ বেদনা সুখ আনন্দ হয়েছে যেমন মানুষের হয়, তাদের তারা জন্মগ্রহণ করেছেন, তাদের মৃত্যুও ঘটেছে। বুঝতে পেরেছেন? এই কথা বিশ্বাস করতে হবে। এমন কথা বলা যাবে না যে মানে সব নবী মাটির তৈরি ছিল আর আমার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নূরের তৈরি। তার মানে মানে কি আনা আনা নূর আনা মিন নূরিল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর সৃষ্টি করেছেন। আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহ নূর থেকে, ও কুল্লু শাইইন মিন নূরি, এবং সকল বস্তু আমার নূর থেকে। তার মানে আমি আল্লাহ নূর থেকে, তার মানে আল্লাহ নূরের একটা অংশ, আর আমার এই নূরের অংশ দিয়ে সমস্ত জগৎ সৃষ্টি। তার মানে আমি আল্লাহ আর সমস্ত জগৎ সবই এক, ঠিক কিনা? মানে খ্রিস্টানরা বলেছিল, খ্রিস্টানদের দাবি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েত করার জন্য ঈসাকে পাঠালেন। কে? তার ছেলে, তার ছেলেকে পাঠালেন। এখন ছেলে মানুষকে হেদায়ত করতে পারলো না, ঠিক কিনা? মানুষকে তিনি হেদায়ত করতে পারলেন না, ছেলেকে মানে এমন নয়, এমন অবস্থা হলো যে আল্লাহ তার ছেলে, ছেলে তো হেদায়ত করতে পারলেন না, মানে ছেলেকে মানুষ মেরেই ফেলে দিতে চাচ্ছিল, শেষ পর্যন্ত আল্লাহ বাদ ধরে তাকে উঠাই নিচ্ছে, আসছে নিজের ছেলেকে আকাশে উঠে নিচ্ছে। ছোটদের আগে যা বিশ্বাস, ঠিক কিনা? এবার মুসলমানদের একদল বলে যে ওটা তোদের আল্লাহর ছেলে, তোরা যাকে নবী বলিস এটা হচ্ছে তোদের আল্লাহর ছেলে, তোদের বিশ্বাস। আর আমাদেরকে হেদায়ত করার জন্য স্বয়ং আল্লাহই নিজে নেমে আসছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের অংশ, তা আল্লাহরই অংশ, ঠিক কিনা? বলুন না, তারা আল্লাহর নূরের অংশ দিয়ে তিনি শিখছে, তার মানে তিনি আল্লাহরই একটা অংশ। আমার এই হাতটা আমার অংশ কিনা? না, আপনার অংশ, আমার অংশ। আমার এই চোখের জ্যোতিটা আমারই অংশ, আপনার অংশ না। আমার এই কথা বলার শক্তিটা আমারই অংশ, আপনার অংশ না, ঠিক না? কারণ আমি এবং আপনি একসঙ্গে কথা বলতে পারি না, আপনি কোনো কম বলতে পারেন, একটু বেশি বলতে পারি, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিনের নূর দিয়ে যদি সৃষ্টি হয় তাহলে আল্লাহরই তো অংশ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলেকে পাঠিয়ে মানুষকে হেদায়েত করতে পারলেন না, এবার আল্লাহ নিজে নেমে আসলেন। তাই তারা বলে যে আহমদ এবং আহাদ দুইটা দুই জিনিস না, বরং একই জিনিস, খালি মিমের পর্দা উঠিয়ে দিলে আহাদ একই হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে তাদের মারিফতিদের কথা এবং সুফিবাদের কথা। এ হলো এক নম্বর, যে নবী রাসূলগণ আল্লাহর বান্দা মানুষ তারা মানুষ্য জাতি থেকে এবং তার হচ্ছে আল্লাহ কি বান্দা। এক দুই নম্বর হচ্ছে যে তাদের রিসালাত তাদের তাদের জন্য আল্লাহ রাব্বুল পক্ষ থেকে যে রিসালাত এসেছে সেটা কি সত্য, তাদের রিসালাত কি সত্য। কোন মানুষ যদি কোন একজন নবীর রিসালাতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল বলছেন নূহের সম্প্রদায় তারা মুরসালিনদেরকে অস্বীকার করেছিল, শুধু নূহ আলাইহিসসালামকে অস্বীকার করেছিল কিন্তু নূহকে অস্বীকার করার মাধ্যমে তারা সমস্ত নবী রাসূলকে অস্বীকার করেছে। বুঝতে পেরেছেন? দুই তিন নম্বর হচ্ছে এই সকল নবী এবং রাসূল আল্লাহ তো পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে যাদের আমরা নাম জেনেছি তাদের প্রতি ইমান আনা এবং যাদের নাম জানি না তাদের প্রতিও কি ইমান আনা। আমরা যাদের নাম জেনেছি তাদের সংখ্যা পবিত্র কোরআনে 25 জনের নাম রয়েছে, এদের প্রতি কি আমাদের ইমান আনা। এ হল তিন নম্বর। চার নম্বর হচ্ছে যে তাদের সম্পর্কে যে সকল সংবাদ আমাদের কাছে বিশুদ্ধ সূত্রে এসেছে সে সংবাদগুলি কি বিশ্বাস করা, কোরআনের মাধ্যমে বা হাদিসের মাধ্যমে বা অন্য কোন জায়গাতের মাধ্যমে যে বিষয়গুলি আমাদের কাছে এসেছে যে সংবাদগুলি এসেছে সেগুলি বিশ্বাস করা। এ হল চার। পাঁচ নম্বর হচ্ছে যে এই নবী রাসূলগুলির মধ্য থেকে যাকে আমাদের জন্য পাঠানো হয়েছে তার প্রতি ইমান এনে তিনি যা নিয়ে এসেছেন তার আদেশ নিষেধের প্রতি কি আমল করা। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের জন্য নবী রাসূলের মধ্যে আমাদের জন্য কাকে পাঠানো হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। এই হল পাঁচটি বিষয়, পাঁচটি বিষয়ের প্রতি ইমান রাখতে হবে। এই নবী রাসূলের প্রতি ইমান আনার মর্যাদা কি, ফলাফল কি? এক নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যে গুরুত্ব দেন এবং তাদেরকে যে হেফাজত করেন সে সম্পর্কে জ্ঞান অর্জন, জানা যে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়ে যাচ্ছে যেন এই বান্দারা জাহান্নামে না যায়, এই জন্য শয়তানের তখন তারা যেন রক্ষা পেতে পারে, এটা নবী রাসূল পাঠিয়ে তাদেরকে কেতাব পাঠিয়ে হেদায়েত করেছেন। এহলে এক। দুই নম্বর হচ্ছে আল্লাহ যে এই নিয়ামত তাদের করেছেন এই কারণে তাদের কি করা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করা। এহলে দুই। তিন নম্বর হচ্ছে তাদেরকে ভালোবাসা, নবী রাসূলদেরকে কি করা, ভালোবাসা। যেই ভালোবাসা পাওয়া তাদের প্রাপ্য, যতটুকু ভালোবাসা পাওয়া তারা উপযুক্ত অতটুকুই তাদেরকে ভালোবাসা এবং এই ভালোবাসায় কোন প্রকার বাড়াবাড়ি না করা। লা তাতরুনি কামা আতাতি নাসারা ফি আইসা ইবনে মারিয়াম। তাহলে বলেছেন তোমরা আমাকে প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামের প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, আর আমরা নবী রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রশংসা করতে গিয়ে তাকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছি, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। বুঝতে পেরেছেন? সুতরাং নবী এবং রাসূলদেরকে সেই মর্যাদাই দেওয়া যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, সেই মর্যাদা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে তারা হচ্ছেন আল্লাহর বান্দা। আল্লাহ কি বান্দা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম বিআবদিহি। আল্লাহ কি বলেছেন? আমার বান্দাকে, তার বান্দাকে তিনি রাতে নিয়ে গেছেন, মেয়েরাজের ঘটনা তিনি বলেছেন আব শব্দ করেছেন এবং এই আব শব্দ তার নবীদের ক্ষেত্রে বহু স্থানে তিনি ব্যবহার করেছেন। এই হল পাঁচ, মানে এই নবী রাসূলদের সম্পর্কে কথা। এরপরে আসুন শেষ দিবসের প্রতি ইমান আনা। শেষ দিবসের প্রতি ইমান আনা, শেষ দিবস কি? সেটা হল কেয়ামতের দিন। এটা হল কেয়ামতের দিন, যেদিন হিসাব নিকাশ হবে এবং যেদিন পুরস্কার দেওয়া হবে অথবা কি দান্ডা দেওয়া হবে, সেই দিনের প্রতি কি করা, বিশ্বাস রাখা। মরতে হবে, উঠতে হবে, হিসাব দিতে হবে, পুরস্কার পাবো না হয় লাঠি পাবো। বুঝতে পেরেছেন? এর প্রতি কি করা, বিশ্বাস রাখা। এই দিনটাকে কেন শেষ দিন বলা হয়? এই কারণে যে এই দিনের পরে আর কোন দিন নেই। যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, চিরকালের জন্য জান্নাতে থাকবে। যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে, চিরকালের জন্য তারা জাহান্নামে থাকবে। ওই কালের কোন আর শেষ নেই। বুঝতে পারছেন? এই কারণে ওই দিনকে কি বলা হয়েছে, শেষ দিন বলা হয়েছে। পরকালের দিবসের প্রতি ইমান রাখতে গিয়ে আপনাকে তিনটি বিষয়ের প্রতি ইমান রাখতে হবে। কয়টি? তিনটি বিষয়ের প্রতি ইমান রাখতে হবে। এক নম্বর হচ্ছে পুনরুত্থানের প্রতি ইমান, তার মানে আপনি মরে যাবেন, হাড্ডি হয়ে যাবেন, আপনার হাড্ডি মাটিতে খেয়ে নেবে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠাতে পারবেন, এর প্রতি কি বিশ্বাস রাখা। কামা বাদান আউয়াল খালকিন নুঈদুহু, যেমন আমি প্রথম সৃষ্টি করেছি ঠিক তেমনি ভাবে তাদেরকে আমি পুনরায় সৃষ্টি করব, আল্লাহ বলে দিয়েছে। আর যিনি প্রথমবার সৃষ্টি করতে পারেন, দ্বিতীয়বার সৃষ্টি করতে তিনি কি কষ্ট হয়? কোনো কষ্ট নাই। যে লোক আগে বিমান বানাইছে, হ্যাঁ, প্রথমবার কত তাকে কষ্ট করতে হয়েছে, তারপরে কোনো কষ্ট নাই, সবাই বানাতে পারতেছে তার নমুনা অনুযায়ী। এই হল এক। দুই নম্বর হচ্ছে হিসাব নিকাশের প্রতি ইমান রাখা, বিশ্বাস রাখা। কিয়ামতের দিন হিসাব হবে, সময় আমার মিসকালা দররাতিন খায়রাইয়ারা সময় আমার মিসকালা দররাতিন শারাইয়ারা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন, এই হিসাবের প্রতি কি ইমান রাখা। দুই, তিন নম্বর হচ্ছে হিসাব নিকাশ যখন হয়ে গেল, তখন জান্নাত জাহান্নাম, জান্নাতে হয় যেতে হবে না হয় জাহান্নামে যেতে হবে। সুতরাং এই জান্নাতের প্রতিও ইমান রাখা, জাহান্নামের প্রতিও কি ইমান রাখা। অনেকে বলে জান্নাত জাহান্নাম এটা হচ্ছে কি, এটা খেয়াল। অনেকে বলছে বলে কি এটা খেয়াল, মানে এটা বাস, আর মানে তোমার কাছে কিছু আনন্দ দেওয়া হবে, তাকে কিছু শাস্তি দেওয়া হবে। অনেকে বলে জান্নাত জাহান্নাম এটা সৃষ্টি করা হয়নি, এটা কেমতের ময়দানে সৃষ্টি করা হবে। না, জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এখনই সৃষ্টি করেছেন, আগেই সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেন তখন তিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, এই কথাও বিশ্বাস রাখতে হবে। এই হল তিন নম্বর। এখানে লক্ষ্য করতে হবে যে এই শেষ দিবসের প্রতি ইমান রাখতে গিয়ে আপনাকে এই তিনটা বিষয় ছাড়া আরো দুটো বিষয়ের প্রতি ইমান রাখতে হবে। এক নম্বর হচ্ছে মানে কবরের সওয়াল জবাব, হ্যাঁ, এক নম্বর কি কবরের, এটাও কিন্তু শেষ দিবসের প্রতি ইমানের অন্তর্ভুক্ত। কবরের সওয়াল জবাব, কবরে আপনাকে প্রশ্ন করা হবে আপনার রব কি, আপনার দিন কি, আপনার নবীকে, এগুলি আপনাকে জিজ্ঞাসা করা হবে। এবং দুই নম্বর হচ্ছে কবরে শান্তিতে থাকবেন না শাস্তির ভিতরে থাকবেন, এর প্রতিও কি ইমান আনা। মুমিন ব্যক্তি, যে ব্যক্তি ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে সে শান্তিতে থাকবে, আর যদি জবাব দিতে পারবে সে শাস্তিতে থাকবে। বুঝতে পেরেছেন? এই দুটো বিষয়ের প্রতি ইমান রাখা, এই হল, এই হল শেষ দিবস। এরপরে আসুন তকদির, এরপরে কি তকদিরের প্রতি ইমান রাখা। আসলে এই বিষয়গুলি এত সংক্ষেপে আমি আলোচনা করছি তারপরও সম্ভব হচ্ছে না, কারণ সময় অতি সংকীর্ণ। শেষ দিবসের প্রতি ইমান রাখা, তকদির, তকদিরের প্রতি ইমান রাখা, এটার অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সকল বস্তু সব কিছু তিনি তার পূর্ব জ্ঞান অনুযায়ী এবং তার হেকমত কৌশল অনুযায়ী সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন, এটা নাম কি তকদির। বুঝতে পারছেন? এই তকদিরের প্রতি ইমান রাখতে গিয়ে আপনাকে চারটি বিষয়ের প্রতি ইমান রাখতে হবে। কয়টি বিষয়? চারটি বিষয়ের প্রতি ইমান রাখতে হবে। এক নম্বর হচ্ছে যে বস্তু বা এই পৃথিবী সৃষ্টির আগে এবং সৃষ্টি হওয়ার পরে মানে চিরকাল অবধি কি হয়েছে এবং হবে সব সম্পর্কে সাধারণভাবে এবং ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান রাখেন। এই তকদির আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, বুঝতে পারছেন? আমাকে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তু সম্পর্কে সৃষ্টির আগেই তিনি জানেন, সংক্ষিপ্ত ভাবে, বিস্তারিত ভাবে। সেই বস্তুগুলি যেটা তিনি জানেন, যে বিষয় সম্পর্কে তিনি জানেন, সেই বিষয়টা হয় বান্দার কর্ম সম্পর্কে হোক বা তার কথা সম্পর্কে হোক, অথবা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম সম্পর্কে হোক। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তিনি কি কি সৃষ্টি করবেন, বান্দা তিনি জানেন যে বান্দা কি করবে কি বলবে, তিনি জানেন। এই হল এক। দুই নম্বর হচ্ছে, এটা হলো কি এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে তিনি জানেন, তিনি যে জানেন যে কি হবে, এই কথাটা তিনি কি লিখে রেখেছেন কোথায়, লৌহে মাহফুজে, তার জ্ঞান অনুযায়ী তিনি লিখে রেখেছেন। আল্লাহ বলছেন আলম তাআলাম আন্নাল্লাহ ইয়া'লামু মা ফিস সামাওয়াতিল আরদ ইন্না ফি যালিকা ইন্না যালিকা ফি কিতাবিন ওয়া ইন্না যালিকা আল্লাহ ইয়াশির। তুমি কি জানো না যে আল্লাহ আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব সম্পর্কে তিনি জ্ঞান রাখেন এবং এইগুলি তিনি তার কিতাবে লিখে রেখেছেন এবং এটা আল্লাহ কাছে অত্যন্ত সহজ ব্যাপার। হাদিসে আছে আল-রাসূল বলছেন ইন্না আল্লাহ কাদ রামা কাদির আল-খালায়েক ক্বাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি 50 আলফ সানা, মানে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের তিনি তকদির লিখে রেখেছেন। এই দুটি গেল। তিন নম্বর হচ্ছে, প্রত্যেক বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা থেকে বাহিরে নয়, কোন বস্তু আল্লাহর ইচ্ছা থেকে কি বাইরে নয়। সেই বস্তুটি আল্লাহর কর্ম সম্পর্কে হোক অথবা বান্দার কর্ম সম্পর্কে হোক, আল্লাহ বলছেন অরব্বুকা ইয়াফআলু মা ইয়াশা, তোমার প্রভু যা ইচ্ছা তাই করেন, তার মানে আল্লাহর করণীয়টা তার ইচ্ছার ভিতরে। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করেন। ওরা রব্বুকে এক লক্ষ মায়াশা, তোমার প্রভু যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন। আর একদিকে বলছেন অয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই তিনি করেন। এ বান্দা কর্ম সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাউ শা রব্বুকা মা ফালুহু ফাযালহু মা ইয়াফআলুন, আপনার প্রভু যদি চাইতেন তাহলে তারা তা করত না। তাহলে বান্দার কর্ম আল্লাহর ইচ্ছার ভিতরে। এই হল প্রত্যেক বস্তু আল্লাহর ইচ্ছাধীন, এই কথার প্রতি ইমান রাখা। তিন, এবার চার নম্বর হচ্ছে যে প্রত্যেকটা বস্তু যেটা আল্লাহ সৃষ্টি করেছেন সেই বস্তুর সত্তা, হ্যাঁ, সেই বস্তুর সত্তা, তার গুণাগুণ, তার আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য, তার এমনকি তার চলাফেরা, তার নড়াচড়া, এগুলিও আল্লাহর দ্বারা কি সৃষ্টি করেছেন, এই কথার প্রতি কি ইমান রাখা। আল্লাহ বলছেন আল্লাহ খালিকুল শাইই ওয়া আলা কুল্লি শাইই ওয়াকিল, আল্লাহ প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেক বস্তুর উপর তত্ত্বাবধানকারী। আল্লাহ বলছেন, অন্য জায়গায় বলছেন আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো, তোমরা যে সকল কাজ করো ওই কাজটাও আল্লাহ সৃষ্টি করেছেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে চারটি বিষয়ের প্রতি ইমান রাখা। এবার মূল আলোচনা সেটা হচ্ছে এই যে হুজুর কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন যখন সবই লিখে রেখেছে, হ্যাঁ, তাতে আমার আর কোন স্বাধীনতা নাই, আমাদের কোন স্বাধীনতা নাই, ঠিক না? আমি তো মজবুর হয়ে গেলাম, আল্লাহ আমাকে যেভাবে করে যা করতে পারে তাই আমি করি, যা করতে পারে সেটা আল্লাহ যেটা হুকুম আছে আমি করি। সুতরাং আমি যেমন নাচো তেমনি নাচো, আমার কি দোষ, পুতুলের কি দোষ, এটা হলো আমাদের কথা, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তার এই তকদিরের প্রতি ইমান রাখা, তার এই তকদিরের প্রতি ইমান রাখা বান্দার ইচ্ছা এবং বান্দার ক্ষমতাকে খর্ব করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বান্দা কি করবে এবং সেটা তিনি লিখে রেখেছেন, মানে আমি কি করব কি বলবো এটা আল্লাহ আগেই জানেন। হ্যাঁ, আপনাকে যদি এখন আমি দাঁত বাজে উঠেন তো জব দেন, এই জবটা আপনি কি দিবেন সেটা আমি আগে থেকেই জানি, আল্লাহ আমি লিখে রেখেছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেরকম বান্দা কি করবে কি বলবে সব সম্পর্কে আল্লাহ জানে এবং তিনি ওটাই লিখে রেখেছেন। এই হল এক কথা। শরীয়তে এটা প্রমাণ হচ্ছে, আল্লাহ বলছেন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মা'আবা, যে চায় সে আল্লাহর কাছে তার ঠিকানা বানিয়ে নিল। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আল্লাহর কাছে ঠিকানা বানানোর ব্যাপারটা কি ইচ্ছা দিন করে দিয়েছেন। এবার যদি আমি বললাম ইচ্ছা নাই, তাহলে আল্লাহ কোরআনকে অস্বীকার করা হচ্ছে। তাছাড়া আমরা যা জানি যে আমি কি করব আর কি ছাড়ব, এটা আমি বুঝি না। এটা আমি বুঝি যে কোন গাছটা আমার ইচ্ছার ভিতরে হয় আর কোনটা অনিচ্ছার ভিতরে হয়। হ্যাঁ, এখন যদি একটা বাঘ ঢুকে পড়ে এখানে, এবার সাপ চলে আসে, তো সাপের জন্য কলি যখন যে এরকম এরকম করবে, ধাপাস ধাপাস করবে, এটাকে আপনার ইচ্ছা 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 করে আপনি করতে পারবেন? এটা মানে অনিচ্ছাই হয়ে যাবে। কিন্তু এখান থেকে বের হয়ে চলে যাওয়া বা দুজনের লড়াই লেগে যাওয়া, কুস্তি লেগে যাওয়া, এটা আপনার ইচ্ছার ভিতরে হয়, ঠিক কিনা? তাহলে আমরা বাস্তবে দেখতে পাই যে বান্দার ইচ্ছা স্বাধীনতা রয়েছে, ক্ষমতা রয়েছে। তারপরেও কিছু লোক এই তকদিরকে সে হুজুর করে, বলে যে তকদিরে ছিল তাই আমি এটা করেছি, তকদিরে ছিল কি তাই আমি এটা করেছি, দলিল পেশ করে হুজুর, মানে তকদিরে আসলে একা আছে তাই আমি এটা করেছি। এদের সম্পর্কে, এদেরকে প্রতিবাদ করার জন্য আমি দুটো দলিল দিয়ে আমার আলোচনা শেষ করছি। কোরআন বলছেন سيقول الذين اشركوا لو شاء الله ما اشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا باسنا الله বলছেন যে মুশরিকরা বলে, মুশরিকরা বলে আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা শিরক করতাম না, আল্লাহ চাইলে আমাদের বাপ দাদা শিরক করতো না, আমরা কোনো কিছু হারাম করতো না, আল্লাহ চাইলেই তাই আমরা শিরক করছি, আল্লাহ চাইলেই তাই আমরা আমাদের বাপ দাদা শিরক করেছি, আল্লাহ চাইলেই তাই আমরা হারাম কাজ করছি। মুশরিকরা কিন্তু এই আমাদের বর্তমান যুগের এই যারা দলিল পেশ করে তকদির নিয়ে, তারাও কিন্তু ওই কথা বলেছে। আল্লাহ বলছেন কাযালিকা কাযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পূর্বে যারা ছিল তারাও কিন্তু এভাবেই মিথ্যা প্রতিপন্ন করেছে। হাত্তা যাকু বাসনা, শেষ পর্যন্ত তাদেরকে আমি আমার শাস্তি চাখিয়েছি, শাস্তির মজা চাখিয়েছি। যদি এই দলিল তাদের গ্রহণযোগ্য হতো আল্লাহ তাদেরকে শাস্তি দিতেন না। তারপরে আমরা এটা বুঝি, ঠিক কিনা, যে কোন কাজ আমার উপকারী আর কোন কাজ আমার উপকারী না, এটা আমরা বুঝি। আমি যদি জানি, আমি জানি যে গাড়িটা সঠিকভাবে চালালে আমি অ্যাক্সিডেন্ট হবে না, এটা আমি বুঝি, তো সেই দিকে আমি নিয়ে যাই। আমি গাড়ি কখনো ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে দিই না, যে বলি না যে আমার তো দৃশ্য আমি অ্যাক্সিডেন্ট করলাম, বলেছি নিজের নিজের ইচ্ছা করে কেউ নিজের ক্ষতির দিকে কেউ যায় না। সাধারণ ভাবে পকেটটা পকেট মারে দুজনে খুলে দেয় না যে তুমি নিয়ে যাও, অত দূরে ছিল তাই তোমার খুলে দিল, এই কথা কেউ বলে না, বলে নাকি? তো দুনিয়াবী বিষয়ে তুমি এই কথা বলো না, আর আখেরাতে বলে ভালো বিষয়ে তুমি কথা বলো যে আল্লাহ আমার নসিবে মদ খাওয়া লেগেছে তাই মদ খেয়েছি, আল্লাহ আমার নসিবে নামাজ পড়ানি মানে নামাজ পড়বো না এটা লেখা ছিল তাই আমি নামাজ পড়ি না, ঠিক কি না? এ কথা বলে। এ ধরনের লোকের আলাদা একটা চিকিৎসা আছে, সেই চিকিৎসাটা হলো এই, ওরা যখন নসিবকে তার তকদিরকে দলিল পেশ করে তখন বলে যে সব জিনিসই যখন লেখা আছে তকদিরে, তখন তাকে দুই গালে দুটো থাপ্পড় লাগাই দিলেন, চল লাগাই দিলেন, যে বলবেন যে এটা তোমার নসিবে লেখা ছিল, খবরদার কথা বলবে না, তখন কিন্তু সে রাজি হবে না। এই বেকুফ যে তকদিরকে দলিল পেশ করে, তকদিরকে দলিল পেশ করে, সে কিন্তু রাজি হবে না। হবে কি রাজি হবে? রাজি হবে না। কে রাজি হবে না? কে? তুমি নামাজ ছাড়তেছ, মদ খাইতেছ, জেলা বিচার করতেছ, খারাপ কাজ করতেছ, তখন তকদির তোমার দেখা যেত জানতে পারতো। আর এখন এখন এটা তোমার তকদির দেখা নাই, এটা কি আমার ইচ্ছে মতো হয়েছে নাকি? আল্লাহর ইচ্ছে মতো হয়েছে, এদের চিকিৎসা হলো এটা, বুঝতে পারছেন? সুতরাং যারা তকদির নিয়ে বিতর্কে লিপ্ত হয় এবং এটাকে হুজ্জত পেশ করে তারা আল্লাহর আনুগত্য থেকে দূরে থাকতে চায়, তারা বিভ্রান্ত পথভ্রষ্ট, বুঝতে পারছেন? আমি আলোচনা লম্বা করে অনেক হয়ে গেছেন। সবশেষে এই ইমানের যে ছটা বিষয় আমরা জানলাম বিস্তারিত ভাবে, আমি অনেক কিছু বলে শেষ করতে পারি না, আপনাদের জন্য নোট এনেছি। তো এই 9 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা একটা নোট এনেছি, আপনারা এই নোটটা হারুন ভাইকে আমি দিয়েছি বা দিচ্ছি আর কি, আপনার সরাজের কাছ থেকে এটা এক কপি আদায় করে নেবেন, ঠিক আছে? أقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الحمد لله أمرا গতকাল এর মতো আজকেও ঈমান বিষয়ের উপর আলোচনা করতে এবং শুনতে একত্রিত হয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, ধৈর্য দান করুন, যাতে করে আমরা এই আলোচনার শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকতে পারি। গতকাল ঈমানের সংজ্ঞা বলা হয়েছে এবং ঈমানের আভিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আপনাদের সামনে পেশ করা হয়েছে। আজকে সেই সংজ্ঞার রেশ ধরেই আমরা বলতে চাচ্ছি যে ঈমান এবং আমল এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য কি, অর্থাৎ আমল কি ঈমানের অংশ, আর এই ঈমান কি বাড়ে বা কমে, এটা আমাদের আলোচনার বিষয়। আপনারা আমাদের গতকালে যে সংজ্ঞা ছিল পারিভাষিক অর্থ, সে অর্থের মধ্যে যদি নজর দেন, খেয়াল করবেন, সেখানে পাবেন বলা হয়েছে ঈমান বলা হয় অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে পরিণত করানো। বলা হয়েছে আনুগত্যের মাধ্যমে আনুগত্যপূর্ণ কাজ করলে ঈমান বৃদ্ধি পায়, আর আল্লাহ নাফরমানি করলে ঈমান কমে যায়। এই ঈমানের ক্ষেত্রে অনেকে আমলটিকে বের করে দিয়েছে, ঈমানের মধ্যে থেকে অনেকে মুখের স্বীকৃতি করা বের করে দিয়েছেন। যেহেতু গতকালকে বলা হয়েছে যে ঈমান শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, তাই যেহেতু বিশ্বাস মানেই ঈমান, তাহলে এগুলি পরের জিনিস। আর যদি বিশ্বাসই না আসলো তাহলে আর মুখে স্বীকার করে আর আমল করে কি লাভ। কিন্তু ঈমানের আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে যে ঈমান চেয়েছেন সেটা হচ্ছে বিশ্বাস, মুখে স্বীকার এবং আমলের নাম। বুঝতে পেরেছেন? তো এই ঈমান সম্পর্কে অনেকগুলি মাযহাব পাওয়া যায়, এক একদিন এক এক কথা বলেছে, আর এই নিয়ে মুসলমানদের ভিতরে অনেক ফেরকা তৈরি হয়েছে। প্রশাসন বলে দিয়েছেন আগে যে আমার উম্মতের ভিতরে 73 ফেরকা হবে, তার মধ্যে একটা ফেরকা এটা হবে জান্নাতি, এবং সেটা হচ্ছে আহলে সুন্নাহ জামা, যেটার প্রতি সাহাবায়ে কেরাম ছিলেন এবং যারা তাদের অনুসরণ করেছেন। এছাড়া অন্যান্য বেশ কিছু দল রয়েছে যারা আহলে সুন্নাহর নয় কিন্তু মুসলমানদের অন্তর্ভুক্ত। তো এগুলির মধ্যে থেকে ঈমানের ব্যাপারে যারা মতবিরোধ করেছে তাদের আলোচনা আমরা করছি। এরকম ঈমান সম্পর্কে আমলগুলি বা আমল ঈমানের অংশ কিনা, ঈমানের মধ্যে সামিল কিনা, এই ব্যাপারে মোট 5টা মাযহাব রয়েছে। কয়টা? 5টা মাযহাব রয়েছে। 1 নম্বর মাযহাব হচ্ছে কাররামিয়াদের মাযহাব, মানে পূর্ব যুগে এক দল ছিল তাকে কাররামিয়া বলা হতো। তাদের মতে ঈমান বলা হয়, ঈমান হচ্ছে মুখে স্বীকারের নাম, মুখে স্বীকার করে, কালেমা পাঠ করে, তাহলেই সে মুমিন, তাহলেই সে কি মুমিন, অন্য কিছু করার দরকার নাই। তাদের এই কথা অনুযায়ী মুখে স্বীকার করলে যদি ঈমানদার হওয়া যায় তাহলে মুনাফিকরাও ঈমানদার, ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুনাফিক ছিল তারা তো কত কালেমা পাঠ করেছে এবং তা আমলও করেছে, ঠিক কিনা? তাহলে বুঝা যাচ্ছে এই মাযহাব কি বাতিল। দুই, জাহামিয়া সম্প্রদায় জাহাম বিন সফওয়ান এবং কাদেরিয়ারা, কাদেরিয়া সম্প্রদায় যারা বলে যে ওই যে ওই ওই দল আর কি, যে যেমনি নাচা তেমনি নাচো পুতুলের কি দোষ, ওই কাদেরিয়া সম্প্রদায়ের লোকেরা তারা বলে যে ইমান হচ্ছে অন্তর দিয়ে জানার নাম। অন্তর আমি যদি জানলাম, আমি যদি জানতে পারি যে এই জিনিসটা হক না হক, তাহলে এটা কি ইমান। বাস তো অন্তর দিয়ে যদি কোনো মানুষ জানে আর এটাই ইমান হয়ে যায় এবং সে একটি মুমিন হয়ে যেতে পারে, তাহলে ফেরাউনও বড় ইমানদার ছিল। কারণ ফেরাউন তো আন্তরিক আল্লাহকে জানত, ঠিক না? শুধু তাই নয়, ইহুদি খ্রিস্টানরাও মুমিন, কারণ তাও আল্লাহকে জানে, আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান আছে। এখানেই শেষ নয়, ইবলিশকেও তাহলে মুমিন বলতে হয়, কারণ ইবলিশ আল্লাহকে ভালো করে জানে। যখন ওই যে আদম সৃষ্টি করে আল্লাহ তালা তাকে সিজদা করতে বলে, সে সিজদা করল, আল্লাহ তাকে মালাউন করে দিলেন, হ্যাঁ আল্লাহ তাকে বিচারিত করলেন, তখন বলল কালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার প্রভু আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দাও। তাহলে সে প্রভুকে জানত, ঠিক কিনা? অন্য জায়গায় তিনি আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি। তাহলে ইবলিশ কিয়ামতের দিনকে বিশ্বাস করত এবং আল্লাহকে সে জানে। তাহলে এদের কথা অনুযায়ী অন্তর দিয়ে জানলে যদি মুমিন হয়ে যায় তাহলে ইবলিশ মুমিন। তিন নম্বর মাজহাব হচ্ছে মাতুরিদি, মাতুরিদিদের মাজহাব, আবু মানসুর আল মাতুরিদি এবং ইমাম নাসাফি। এই নাসাফি এর লেখা আকিদার কিতাব আমাদের দেশে মাদ্রাসা বোর্ডে পড়ানো হয়, হাজেল ক্লাসে আছে নাসাফি, আকিদার নাসাফি। তাদের মতে ইমান হল শুধু অন্তরের বিশ্বাসের নাম। আগে জাহামিয়াদের মতে অন্তর দিয়ে জানার নাম, জানলেই হয়ে গেল, আর এটা হচ্ছে বিশ্বাসের নাম। বুঝতে পারছেন? এরা বলছে অন্তর দিয়ে বিশ্বাসের নাম হচ্ছে কি ইমান। সুতরাং অন্তরে যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি কি মুমিন। এদের কথা অনুযায়ী হযরত আবু বকরের ইমান আর আমার আপনার ইমান এক সমান, কারণ আবু বকর অন্তর দিয়ে বিশ্বাস করে, আমরা অন্তর দিয়ে কি বিশ্বাস করি। এদের মতে এই বিশ্বাস কখনো কমে না বাড়েও না, এই বিশ্বাস কখনো কি কমেও না বাড়েও না। আর কমে না বাড়ে না দেখে আবু বকর আর আমার ইমান এক সমান, কারণ আবু বকরের বিশ্বাস তো কমবে না বাড়বে না, আর আমার বিশ্বাসও কমবে না বাড়বে না, এক সমান। আমি বিশ্বাস করছি, উনিও বিশ্বাস করেছেন। এই হল তিন নম্বর মাজহাব, এটাও কি সঠিক নয়। চার নম্বর মাজহাব হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এবং মুরজিয়াদের মাজহাব। ইমাম আবু হানিফা এবং মুরজিয়া এদের মাজহাব হচ্ছে অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি নাম, অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি নাম ইমান। বুঝতে পারছেন? তবে মানে ইমানের সংজ্ঞায় ইমাম আবু হানিফা এবং মুরজিয়া এই কথা বলল, আবু হানিফা এবং মুরজিয়াদের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এই যে মুরজিয়াদের মতে যদি কোনো মানুষ মোটেও আমল না করে তারপরেও সে পূর্ণ ইমানদার। বুঝতে পেরেছেন? মুরজিয়াদের মতে যদি কোনো মানুষ কোনো আমল না করে তাও সে কি পুরা ইমানদার, অথবা সে যদি খারাপ কাজে লিপ্ত হয় তবু তার ইমানে কোনো প্রকার দোষ আসবে না। আর ইমাম আবু হানিফা বলছেন যে মুখে স্বীকার অন্তরে বিশ্বাস করলেই সে ইমানদার, তবে যদি আমল না করে এবং খারাপ কাজে লিপ্ত হয় তাহলে তাকে ফাসেক বলতে হবে, তাহলে সে কি ফাসেক। এবং উভয় দলের মতে মুজিয়া এবং ইমাম আবু হানিফা উভয় দলের মতে ইমাম ইমান কমেও না বাড়েও না। বুঝতে পেরেছেন? এই হল চারটি মাজহাব। এই চতুর্থ এবং তারপরে যেটা আলোচনা করছি এটার আমরা একটু তুলনামূলক আলোচনা একটু পরে করব। পঞ্চম নম্বর মাজহাব হচ্ছে অবশিষ্ট তীর ইমাম, অবশিষ্ট তীর ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এবং অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এবং অধিকাংশ ওলামাদের মতে ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখের স্বীকার, কাজে পরিণত করা না। বুঝতে পেরেছেন? যেটা আমরা গতকাল উল্লেখ করেছি, তাদের মতে ইমান আনুগত্যের মাধ্যমে বাড়ে আর আনুগত্য না করলে বা খারাপ কাজ করলে কমে যায়। বুঝতে পেরেছেন? অর্থাৎ কোন মানুষ যদি অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকার করার পরে যদি সময় পেয়েছে কিন্তু মোটেও কোন আমল করে নাই, তার মানে কি, সে কালেমা পাঠ করলো, বিশ্বাস করলো, কালেমা পাঠ করলো, সময়ও সে পেল, বহুদিন সময় পেল, কোন আমলই সে করল না, তাহলে সে মুসলমান বা ইমানদার হতে পারবে না। বুঝতে পেরেছেন? তাহলে তাদের মতে অর্থাৎ অধিকাংশ ওলামাদের মতে ইমান হচ্ছে আমলের, আমল হচ্ছে ইমানের অংশ। বুঝতে পেরেছেন? আর চতুর্থ নম্বর মাজহাব এর মতে আমল ইমানের অংশ নয়। এখন আসুন আমরা দেখি যে আমল ইমানের অংশ কি না, এ সম্পর্কে কোরআন এবং হাদিসে কি আছে। প্রথমে কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা কানা আল্লাহু লিউদিয়া ইমানাকুম, ওয়া মা কানা আল্লাহু লিউদিয়া ইমানাকুম, এবং আল্লাহ তোমাদের ঈমান বিনষ্ট করবেন না। এখানে আল্লাহ তোমাদের ঈমান বিনষ্ট করবেন না বলতে, ইমান বলতে সকল মুফাসসিরিন তারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে বুঝিয়েছেন। তার মানে সাহাবায়ে কেরাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নির্দেশ আসার আগে তিনি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছিলেন, অতঃপরে আল্লাহর নির্দেশ আসলো এবং তাকে বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবার দিকে, মক্কার দিকে কিবলা করার নির্দেশ দেওয়া হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে বললেন যে আমা কানাল্লাহু লিউদিয়া ইমানাকুম, তোমরা যে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছ এই নামাজ আল্লাহ তোমাদের বিনষ্ট করবেন না। তাহলে এখানে নামাজ কেই আল্লাহ ইমান বলেছেন? বুঝতে পেরেছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে কি বলেছেন? ইমান বলেছেন। এ হল এক। দুই নম্বর হচ্ছে সূরা বাইয়েনা এর 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين قيما। তাদেরকে এছাড়া কোন নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে দিনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে তার ইবাদত করবে, খাঁটি মনে তার ধর্মকে আল্লাহর জন্য একনিষ্ঠ করবে এবং সেভাবে কি করবে, ইবাদত করবে এবং নামাজ কায়েম করবে, যাকাত দিবে। আর এটাই হচ্ছে সঠিক ধর্ম। ধর্ম বা দিন এটা সঠিক হওয়ার জন্য নামাজ কায়েম করা, যাকাত দেওয়াকে শর্ত করা হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে নামাজ, যাকাত এগুলি হচ্ছে দিনের কি অংশ, আর দিনের শুরুই হচ্ছে দিনটাই মানে ইমান। তাই দেখাচ্ছে যে নামাজ, যাকাত এগুলি কি ইমানের অংশ।
সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে আপনার পালনকর্তা আপনার প্রতিপালকের প্রভুর শপথ তারা কখনোই ইমানদার হতে পারবে না যতক্ষণ তারা নিজেদের পারস্পরিক মানে বিরোধপূর্ণ বিষয়ে আপনাকে ফায়সালাকারী নিযুক্ত না করবে, কাকে আল্লাহকে। এবং অতঃপর আপনি যেটা ফায়সালা করবেন সেটা বিনা দ্বিধায় তারা মেনে নেবে এবং এটা আত্মসমর্পণ করবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফায়সালা যদি মেনে না নেয় তাহলে ইমানদার হতে পারবে না, তার ফায়সালা মানলেই ইমানদার হতে পারবে। তাহলে বুঝে যাচ্ছে যে এই ফায়সালা মেনে নেওয়া একটা আমল, ঠিক কিনা? তাহলে এই আমল ইমানদার হওয়ার জন্য কি ইমানের একটা অংশ হলো, বুঝতে পেরেছেন? এই হল সূরা নিসার 65 নম্বর আয়াতের কথা। মানে এছাড়া বহু আয়াত কোরআনে আছে যেগুলি প্রমাণ করে যে আমল ইমানের অংশ। এই তিনটে উল্লেখ করলাম আমরা, এরপরে এখন হাদিস উল্লেখ করি। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয় করলেন, এরপরে মদিনায় আবার মানে তার জীবন শুরু হলো, তখন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গোত্র থেকে মানুষরা এসে ইসলাম গ্রহণ করতে থাকলো। তো আব্দুল কায়েস নামক একটি গোত্র আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইমানের নির্দেশ দিলেন এবং অনেক বেশ কিছু বিষয়ের নির্দেশ দিলেন। তো তাদেরকে ইমানের নির্দেশ দিয়ে দেওয়ার পরে এককভাবে আল্লাহর প্রতি ইমান আনার এই নির্দেশ দেওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এককভাবে আল্লাহর প্রতি ইমান আনার মানে কি? ইমান আনার মানে কি তোমরা কি জানো? একথা তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন। তারা বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো বলতে পারবে আমরা জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললেন না যে অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার করলেই, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার স্বীকার করলেই তুমি মুমিন হয়ে যাবে, একথা তিনি বললেন। তিনি বললেন এককভাবে আল্লাহর প্রতি ইমান আনার অর্থ হচ্ছে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের অধিকারী আর কেহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, এবং নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রমজানে রোজা পালন করা, এবং হাদিসে উল্লেখ এসেছে যে গনিমতের মাল থেকে এক পঞ্চমাংশ বাইতুল মালে দেওয়া। তাহলে এই হাদিস স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাখ্যা দিয়ে দিলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বলা, নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, এই কথাগুলি এই আমলগুলির মাধ্যমে। তাহলে নামাজ, রোজা, যাকাত এগুলি হচ্ছে সাধারণ আমল, এই আমলগুলি ওই ইমানের কি অংশ, এবং লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়াটাও ইমানের অংশ, এটা মুখে স্বীকার আর কি, বুঝতে পেরেছেন? তাহলে এই প্রশ্ন হজের কথা দাঁড়ালো না, কারণ মানে শেষ কথা কোনো হজ ফরজ হয়নি। আল্লাহ নবী যখন এই কথাটা বলেছেন, হজ তো ইসলামের শেষ যুগে মানে আল্লাহ রাসূলের মৃত্যুর কিছুদিন আগে ফরজ হয়েছে, তো এই কারণে আল্লাহ রাসূল হজের কথা বলেন নাই। যদি হজ ফরজ হতো তখন তো হজের কথা বলতেন, ওটাও ইমানের অংশ। রাসূল ইসলাম বলছেন আল ইমানু, এটা এক নম্বর হাদিস। দুই নম্বর হাদিস হচ্ছে আল ইমানু বেদে অং ওয়া সাবউনা শুবা আফযালুহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদনাহা ইমাদাতুল আযা আনিত তারিক, ইমানের শাখা হচ্ছে সত্তরের অধিক। ইমানের শাখা কত? সত্তরের অধিক। এর মধ্যে উত্তম শাখাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, মুখ দিয়ে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হচ্ছে উত্তম শাখা। তার মানে এটাই হচ্ছে ইমান, ইমানের প্রথম শর্ত। এবং ইমানের নিম্নতম শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক কোন বস্তু অপসারিত করা। তাহলে রাস্তা থেকে কোন কষ্টদায়ক বস্তু অপসারণ করলেও কি ইমানের কাজ একটা হলো? তাহলে ইমান, তাহলে আমল, এটা তো আমল কিনা, এবং এই আমলটা ইমানের মধ্যে হলো কিনা আল্লাহর নবীর হাদিস। তাহলে এই উপরে সত্তরের উপর মানে সত্তরের নিচে হলো এক। এখন দেখেন এর ভেতরে আরো নানা আমল আছে, নামাজ রোজা এই সেই বহু কিছু আছে, এগুলিও কি ইমানের একটি থাকা পোশাকা? হ্যাঁ, তাহলে এই আমলগুলিও ইমানের অংশ, বুঝেছে? এ হলো দুই। তাছাড়া সালাফে সালেহীন আমাদের পূর্বসূরী যারা আছিলেন ওলামায়ে কেরাম, তারাও এ কথার প্রতি ঐক্যমত হয়েছেন, তারা ইজমা করেছেন যে ইমান হচ্ছে বিশ্বাস, স্বীকৃতি এবং আমলের নাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং যাদেরকে আমরা পেয়েছি তারা এ কথার উপর ইজমা করেছেন বা ঐক্যবদ্ধ হয়েছেন যে ইমান হল মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, নিয়াত বা অন্তরের বিশ্বাসের নাম। এই তিনটি বিষয়ের কোন একটি অপরটির জন্য যথেষ্ট নয়। বুঝতে পেরেছেন কথা স্পষ্ট? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রায় 46 বছর ধরে, ইমাম বুখারী বলেছেন 46 বছর ধরে 1000-এরও অধিক ওলামা কেরামের সাথে সাক্ষাৎ করেছি এবং তারা এক এলাকার এমন নয়, বরং তারা হেজাজ, মক্কা, মদিনা, কুফা, বসরা, ওয়াসেদ, বাগদাদ, হ্যাঁ, মিশর, শাম, এসকল এলাকার বড় বড় খ্যাতনামা ওলামায়ে দিন। কিন্তু তিনি বলেন যে তাদেরকে আমি এ বিষয়ে মতবিরোধ করতে দেখিনি যে তারা ইমানের ক্ষেত্রে সবাই ঐক্যমত হয়েছেন, ইমান হল বলা এবং আমল করা, বিশ্বাস করা, বলা এবং আমল করা। এই এই কথায় তারা কেউ মতভেদ করেনি, কারণ আল্লাহ বলে দিয়েছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইয়ুতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, যা আমরা কিছুভাবে তেলাওয়াত করলাম। ইমাম বাগাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন শারহ সুন্নাহ কিতাবে, তিনি বলেন যে সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং তাদের পূর্ববর্তী পরবর্তী আহলে সুন্নাহ ওলামায়ে কেরাম তারা এই কথার উপরে ঐক্যবদ্ধ হয়েছেন যে আমল ইমানের মধ্যে সামিল, আমল ইমানের মধ্যে সামিল। আর আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদতহুম ইমানান ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন আল্লাযীনা ইয়ুকিমুনা সালাত, মুমিন ওরাই যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ থেকে যে রিজিক পেয়েছে তা থেকে ব্যয় করে, এরাই হচ্ছে আবার বলছে উলাইকাল মুমিনুন হাক্কা, উলাইকা হুল মুমিনুন হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত ইমানদার। বুঝতে পেরেছেন? তাহলে ইমানদার হওয়ার জন্য এই আমলগুলি আবশ্যক করে দেওয়া হয়েছে এই আয়াতের ভিতরে, সূরা আনফালের 2-4 আয়াতে। বুঝতে পেরেছেন? তাহলে কোরআনের আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস এবং এই সালাফে সালেহীন এই সকল ওলামাদের উক্তি অনুযায়ী আমাদের কাছে এটা এই বিষয়টি সুস্পষ্ট হয়েছে যে ইমান আমলের অংশ, আমল ইমানের অংশ, আমল ইমান থেকে বাহিরে নয়। তবে মনে রাখবেন যে সব আমল পরিত্যাগ করলেই মানুষ কাফের হয়ে যাবে না। বুঝতে পেরেছেন? এমন কিছু আমল আছে যদি মানুষ ছেড়ে দেয় তাহলে সে পুরো কাফের হয়ে যাবে। এমন কিছু আমল আছে যার কিছু অংশ ছেড়ে দিলে সে কাফের হবে না, তবে সে ফাসেক হবে। এমন কিছু আমল আছে যেটা যদি করে তাহলে সে কাফের হয়ে যাবে। এমন কিছু আমল আছে যদি সেটা করে তাহলে সে কাফের হবে না, ফাসেক হবে। বুঝতে পেরেছেন? যেমন কেহ যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পাঠ উচ্চারণ না করে, মুখে উচ্চারণ করলে তা আমল, কেউ যদি উচ্চারণ না করে তাহলে সে কি হবে না, মুসলমান হতে পারবে না। কেউ যদি মুখে উচ্চারণ করার পরে জিন্দগিতে নামাজ নাই পড়ে, হ্যাঁ, নামাজের ধারে কাছেও নাই, এই লোকও ইমানদার নয়। বুঝতে পেরেছেন? এমন ভাবে কোন লোক যদি বলে আমি বিশ্বাস করি আল্লাহ আছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দিনে হাজার বড় জিকির করি, কিন্তু নামাজ করব না, রোজা রাখবো না, জাকাত দিব না, হজ করব না, হ্যাঁ, আমি জেনারে বিচার করব, মদ খাব, আমি মিথ্যা কথা বলবো, চুরি করব, যত খারাপ কথা সবই আমি করব, এলো কি ইমানদার হতে পারবে? এলো সে মুমিন বলতে পারবেন? কোশ্চেন কেন সে মুমিন না? বুঝতে পারছেন? তাহলে দেখা যাচ্ছে এই আমলগুলি
মানে কেউ যদি কুল্লিয়ান সমস্ত আমল পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যাবে। কোন লোক যদি নির্দিষ্ট কিছু আমল আছে, যেমন যে কালেমা মুখে উচ্চারণ করা, নামাজ আদায় করা, এগুলো যদি কেউ পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু আরো কিছু আমল আছে যেগুলি পরিত্যাগ করলে ছেড়ে দিলে সে কাফের হবে না। যেমন কেউ যদি দাড়িগুলি ছেদ করে দিল, দাড়ি রাখাটা কি ফরজ নাকি সুন্দর? দাঁড়িয়ে রাখা ওয়াজিব বা ফরজ এক কথায়, বুঝতে পারছেন? কেউ যদি এটা ছেড়ে দেয় তাহলে সে কাফের হবে না, সে ফাসেক হবে। এই একটা আমল যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে কি হবে? ফাসেক হবে। কেউ যদি রোজা রাখছে, রোজা রাখছে না, ছেড়ে দিল কিছু রোজা, কিছু ছেড়ে দিল, তাহলে সেও কি ফাসেক হয়ে গেল? অথবা ওই নামাজ পড়ছি পড়ছি পড়তে পড়তে নামাজকে ঢিলা করে দিল, নামাজকে ঢিলা করে দিল, ঢিলা সময়ে পড়লো বা কাদা করে পড়লো, এরকম কি ফাসেক? বুঝতে পারছেন? এমনি ভাবে কিছু আমল আছে যে আমলগুলি যদি কোন বান্দা করে তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন তুমি যদি আল্লাহ সাথে কাউকে শরিক করে, আল্লাহ সাথে শরিক করে কি মুসলমান থাকবে? মুসলমান থাকবে, সে কাফের হয়ে যাবে। অথবা ইসলাম বিনষ্টকারী, ইসলাম ধ্বংসকারী কোন একটা কাজে যদি কেউ লিপ্ত হয়ে যায় তাহলে সে কি মুসলমান থাকবে না। ইসলাম নষ্টকারী বিষয় বা এটা বাসি মাশা আল্লাহ। এমনি ভাবে কিছু আমল যদি মানুষ অন্য কিছু এমন কিছু আমল আছে যেগুলি যদি মানুষ করে তাহলে সে কাফের হয়ে যাবে না, সে ফাসেক হবে। যেমন মিথ্যা কথা বলা, মদ্যপান করা, হ্যাঁ, তারপরে ধোকা দেওয়া, নাহক ভাবে কাউকে হত্যা করা, এই সকল কাজ কাবিরা গুনার অন্তর্গত, কাবিরা পাপের অন্তর্গত। এগুলির মাধ্যমে কোন মানুষ কাফের হয়ে যায় না, ফাসেক হয়। বুঝতে পেরেছেন? বুঝেছে? এই আলোচনার ভিতরে আপনারা বুঝতে পেরেছেন যে কিছু আমল আছে এগুলি পরিত্যাগ করলে সে কাফের হবে না, সে ফাসেক হবে। তার মানে তার ইমান, যেহেতু আমরা আমল ইমানের অংশ বলেছি বা পেয়েছি, সেহেতু ওই আমলগুলি না করার কারণে তার ইমানের মাঝে কি ত্রুটি এসে যাচ্ছে, তার ইমান কম হয়ে যাচ্ছে। এমনি ভাবে আমরা এটাও আলোচনা করলাম যে সে যদি কিছু আমল করে, এমন কিছু আমল যে আমলগুলি করলে সে কাফের হবে না, ফাসেক হবে, যেমন মিথ্যা কথা বলা, হ্যাঁ, তারপরে এই মদ্যপান করা ইত্যাদি, তাহলে তার ইমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে, ইমান কমে যাবে। বুঝতে পেরেছেন? তাই ইমান কমে না বাড়ে এই সম্পর্কে আলোচনা কি? আমরা ইমানের সংজ্ঞায় দেখেছি যে আনুগত্যপূর্ণ কাজের মাধ্যমে ইমান বাড়ে, আর আমল না করলে, আনুগত্যপূর্ণ কাজ না করলে বা অসৎ কাজে খারাপ কাজে লিপ্ত হলে ইমান কমে, এটা আমরা সংজ্ঞাতে পড়েছি। এখন এটা দলিল কি, কোন ভিত্তিতে আমরা এই কথাটা বললাম, আমাদের ভিত্তি জানা দরকার। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই, ওই মুমিন যাদের সম্মুখে যখন আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তরটা ভয়ে ভীত হয়ে যায়, তাদের অন্তর কি ভয়ে ভীত হয়ে যায়। এবং তাদের সামনে যখন আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান কি বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। বুঝতে পেরেছেন? কোরআনের একচেটে স্পষ্ট কথা আসতে থাকতে পারে, আল্লাহ যাদাতহুম জিয়াদা, জিয়াদা মানে বেশি, জিদ মানে বেশি দাও, আল্লাহ বলছে জাদাত হুম ইমান, তাদের ইমান বেড়ে যায়, আল্লাহ রাব্বিহিম তাওয়াক্কাল, এবং তার আল্লাহর প্রতি ভরসা রাখে। তাহলে স্পষ্ট জানতে পারলেন কোরআনে আয়াতে বলছে ইমান কি হয় বাড়ে, বেড়ে যায়, আর যেটা বেড়ে যায় সেটা কি নিশ্চয়ই কমে, যেটা কখনো বাড়ে সেটা কখনো কমেও। আল্লাহ বলছেন অন্য জায়গায় বলছেন সূরা মারিয়ামের 76 নম্বর আয়াতে, ওয়াযীদু আল্লাহু আল্লাযীনা হাদাউ হুদা, আর যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হেদায়েতকে আরো বৃদ্ধি করে দেন। হেদায়েত ইমানের থেকে বড় হেদায়েত আর কিছু আছে? যারা এই ইমান গ্রহণ করেছে আল্লাহ তাদের এই হেদায়েত এই ইমানকে আরো বাড়িয়ে দেন। আরো স্পষ্ট আয়াত নেন সূরা মুদাসসির, সূরা মুদাসসির এর 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াযাদাল্লাযীনা আমানু ঈমানা, আর যারা ইমান এনেছে আল্লাহ তাদের ইমান আরো বাড়িয়ে দেন, ইমান তাদের ইমান আল্লাহকে আরো বাড়িয়ে দেন। স্পষ্ট না? সূরা মুদাসসির এর 31 নম্বর আয়াত। এরপরে সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ বলছেন الذين قال لهم الناس ان الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم ايمانا وقالوا حسبنا الله ونعم الوكيل যখন লোকেরা বলেছে যে মানুষ আপনাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, তারা অস্ত্রশস্ত্র রেডি হয়েছে আপনাদের বিরুদ্ধে, তারা যুদ্ধ করবে, সুতরাং আপনি ওদেরকে ভয় করুন, মানে মানুষ আপনাদের বিরুদ্ধ আচরণ করার জন্য, আপনাদের বিরুদ্ধ করার জন্য, আপনাদের লড়াই করার জন্য কাফেররা অমুসলিমরা তারা কি ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, সুতরাং তাদেরকে ভয় করুন। তখন এই অবস্থায় মুমিনরা তাদেরকে ভয় করে না, তাদেরকে ভয় করে না, ফাযাদাহুম ঈমানা, তখন তাদের ইমান আরো বেড়ে যায়, তাদের ইমান আরো, ফাযাদাহুম ঈমানা, তাদের ইমান আরো বেড়ে যায়। ওয়াকালু, এবং তখন বলে হাসবুনাল্লাহু, আল্লাহ আমাদের জন্য কি যথেষ্ট, উনি আমাদের ওয়াকিল, এবং তিনি আমাদেরকে কামিয়াব দানকারী। তাহলে বুঝা যাচ্ছে যে ইমান যে বাড়ে, এই আয়াতগুলি আমাদের জন্য জ্বলন্ত প্রমাণ। আর যে জিনিসটা বাড়ে সেই জিনিসটা কি কমেও। আচ্ছা, এবার যে কমে এবং বাড়ে এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে কিছু প্রমাণ শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বুখারী মুসলিমের হাদিস, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি ক্বালবিহি উযনু শায়রাতিন মিন খায়রিন, জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে বের করা হবে যে ব্যক্তি